শুভ সন্ধ্যা। আজ সোমবার 9 জুন 2008 সন, বাংলা 26শে জ্যৈষ্ঠ 1415। এখন ক্যানবেরার সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হয় কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ নির্ধারিত পরিচালক বিনা ডি কস্টের বদলে অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, সাদেকুর রহমান। শ্রোতা বন্ধু, আশা করি আপনি ভালো আছেন। ক্যানবেরায় থাকার একটা বড় আকর্ষণ যে ছোট শহরের থেকেও আমরা বড় শহরের অনেকগুলি সুবিধা পাই। বিশেষ করে অনেক স্বনামখ্যাত শিক্ষক ও গবেষক এখানে অল্প কিছুদিনের জন্য হলেও আসেন। এরকম একজন হচ্ছেন ঢাকার বুয়েটের অধ্যাপক, অধ্যাপক কায়কোবাদ। তিনি কম্পিউটার ও ইনফরমেশন সিস্টেমস এর বিশেষজ্ঞ। তাছাড়া তিনি বাংলাদেশের ম্যাথস অলিম্পিয়াডেরও একজন জন্মদাতা। আমরা আজকের অনুষ্ঠানে ওনার সাথে কিছু সময় কাটাবো, ওনার কথাবার্তা শুনব। আসুন শ্রোতা বন্ধু, তাহলে অনুষ্ঠান শুরু করা যাক।
আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, তাহলে গত 25 বছরে কম্পিউটিং এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যেরকম পৃথিবীর দৈনন্দিন জীবনেও পরিবর্তন এনেছে,
তেমনি
এটার ফলে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হয়েছে। একটা ভালো এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া, যেখানে এখন ইন্ডিয়ার কথা সবাই বলে যে খুব তাড়াতাড়ি এগোচ্ছে। এবং এই যে অর্থনৈতিক প্রবৃত্তি, এটার পিছনে একটা কারণ তো বটেই যে ওরা যে কম্পিউটার সিস্টেম, যে অ্যাপ্লিকেশনগুলি ওরা ব্যবহার করছে, যেমন সফটওয়্যার তৈরি বা কল সেন্টারের কাজগুলি, সেগুলি একটা বড় একটা অংশ অর্থনৈতিক উন্নতির একটা বড় কারণ। এবং এর ফলে ভারতের জনসাধারণ জীবনের অনেক পরিবর্তন ঘটে গেছে। সেই প্রেক্ষিতে যদি আমরা বাংলাদেশের অবস্থার দিকে তাকাই, বাংলাদেশ কোথায় আছে?
তথ্য প্রযুক্তির যে অগ্রগতি গত 50-60 বছরে, সেটা অবিশ্বাস্য। শুরুতে যদিও এটা কেবলমাত্র বিজ্ঞানীদের হাতিয়ার হিসাবে ছিল, আমাদের দেশে যখন 60-এর দশকে প্রথম IBM 1620 আণবিক শক্তি কমিশনে আসলো, তখনও কেউ ধারণা করতে পারে নাই যে সাধারণ মানুষ একদিন এটাকে ব্যবহার করবে, বিশেষ করে মাইক্রো কম্পিউটার সূচনার পর থেকেই কম্পিউটারের দামটাও দারুণভাবে কমে গেল এবং এটা ঘরে ঘরে ব্যবহার করার সুযোগও তৈরি হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকটি বিপ্লব হয়েছে এবং প্রত্যেকটা বিপ্লবই যে সকল দেশ এটাকে দ্রুত গতিতে অ্যাবজর্ব করতে পারছে তারা আগায় গেছে। আমাদের এই তথ্য প্রযুক্তির যে বিপ্লব, এখানেও কিন্তু তাই ঘটেছে। যেমন দক্ষিণ কোরিয়া এটাকে দারুণভাবে গ্রহণ করেছে এবং আমরা জানি এখনো সম্ভবত দক্ষিণ কোরিয়া সারা পৃথিবীতে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে। একসময় এদেশের ছেলেমেয়েরা আমাদের দেশে তদানীন্তন পাকিস্তানে পড়ালেখা করতে যেত। এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে ওই সময়টায়, মানে 60-এর দশকে এবং 70-এর শুরুতে, দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা আমলে ছিল না, কিন্তু এখন তারা একটা বিপ্লব এনে ফেলে। দুঃখজনকভাবে আমরা সেটা পারিনি। ভারত শিক্ষা আগের থেকেই যথেষ্ট এগিয়ে এবং তারা এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আমরা যখন PL 40-480-র অধীনে বাইরে থেকে গম এনেছি, তখন ওরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বাইরের দেশের সহায়তা তৈরি করেছে, এবং আমরা এখন জানি যে সারা পৃথিবীতে এগুলো অত্যন্ত সুনাম অর্জন করেছে। ইন্ডিয়ার আইকন এগুলো সারা পৃথিবীতে ইন্ডিয়া সমীহ আদায় করেছে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির বিপ্লবে ইন্ডিয়ার যে অগ্রগতি সেটা অসামান্য, বলতে গেলে অসামান্য। আমরা এটা জানিও, আমরা বিভিন্ন সময় গত 20 বছর যাবৎ এটা নিয়ে বাংলাদেশে হাহুতাশের অভাব নেই যে ওরা এত কিছু করতে পারলো আমরা কিছু করতে পারলাম না। আমাদের দেশে কম্পিউটারের থেকে কর রহিত করলেই আমরা দারুণ বেগে আগাব, সরকারও সেগুলো শুনেছে যে কম্পিউটার থেকে ভ্যাট ট্যাক্স এগুলো মকুব করেছে, কিন্তু আমরা কিন্তু আগাইনি। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে এখন এত কম্পিউটার সুতরাং আগাচ্ছে না, সুতরাং আগাচ্ছে না। মানে একটা রিসোর্স অ্যাভেলেবল করলেই যে একটা জাতি এগিয়ে যাবে তা নয়। যেমন স্বাধীনতার একটা বিরাট অর্জন, তো সেই অর্জনের পরে তো আমরা আগাইনি। ভিয়েতনাম স্বাধীনতা অর্জন করেছে এবং তারা দারুণভাবে এগিয়ে গেছে। এখন ভিয়েতনামের যে তথ্য প্রযুক্তির অগ্রগতি সেটা অসামান্য। ভিয়েতনামের ছেলেমেয়েরা গণিতের অলিম্পিয়াড করে, গণিতের অলিম্পিয়াডে তারা থার্ড, আমেরিকা তাদের পিছনে, কল্পনা করা যায় না তাদের যে অগ্রগতি। ভারতেও আমরা জানি ভারতবর্ষে ওদের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো, প্রাথমিক দিক থেকে প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা সবই ওদের ভালো, পক্ষান্তরে আমাদের সবই খারাপ। আমাদের দেশে আমাদের ভূখণ্ডে শিক্ষার অবস্থা প্রতিনিয়তই খারাপ হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে অবশ্যই আগের থেকে মেধার জন্য এটা যথেষ্ট সুপরিচিত ছিল। আপনি ভাবেন জগদীশচন্দ্র বসু, সত্যেন বোস, মেঘনাথ সাহা যখন কাজ করেছে তখন আমাদের দেশ মহাপরাধীন ছিল, কিন্তু তারা বিজ্ঞানী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। তো তারা তখন তারা মহাপরাধীন ছিল, কিন্তু এখন যথেষ্ট স্বাধীন হওয়ার পরে ওই রকম মাপের একজন পাচ্ছেন কিনা।
কল সেন্টার স্ট্যাবলিশ করা বা সফটওয়্যার কোম্পানি রান করা, এটা থেকে আয় করা, এটার জন্য তো বিরাট মেধাবী দরকার নেই। এটার জন্য আপনার মাঝের রকমের মেধাবী এবং উৎসাহ এবং উদ্দীপনা এবং সুযোগ থাকলেই হওয়ার
কথা। এটার জন্য যেটা প্রয়োজন সেটা হলো প্রথমত আমাদের ভাষায় দক্ষতা, সে দক্ষতাটাও আমরা স্বাধীনতার পর আমরা হারিয়েছি সেটা অনেকাংশে, কারণ আমরা ইংরেজিকে আমল দিইনি, মনে করেছি যে শুধু বাংলা করলে চলবে, কখনো সেটা চলে না আর কি। ইংরেজিতে এখন অনেকটা প্রযুক্তির মতো আর কি, না সেখানে আমাদের দুর্বলতা আছে। ভারত যেভাবে কল সেন্টার এগুলো করে যে এটা করছে সেটা যদি আমরা করতে চাই, একই রকম আমরা যদি করতে চাই অবশ্যই আমাদের ভাষার দক্ষতা বৃদ্ধি করতে হবে, অথবা অন্য কথায় সার্বিকভাবেই আমাদের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
আচ্ছা, তার ধরেন আপনাকে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হলো এবং আপনার 10 বছর প্ল্যান আপনার হাতে, 10 বছরের মধ্যে আপনি কোন নির্বাচনে যেতে হবে না, তাহলে আপনি এখন কি কি পদক্ষেপ নিতেন?
মানে শিক্ষাকে কার্যকর করার জন্য চেষ্টা করব, না শিক্ষায় যথেষ্ট বিনিয়োগ ঘটাব, যাতে নাকি যেমন আমরা যদি দেখি কোরিয়া উন্নতি করলে কেবলমাত্র শিক্ষার উপর ভর করে। কাইস্টের জন্ম 1970-এ, কাইস্ট অলরেডি মোর দেন 6000 পিএইচডি ডিগ্রি দিয়েছে কাইস্টকে। এবং মডার্ন কোরিয়া বলতে আমরা যেটা বুঝি তথ্য প্রযুক্তি কিংবা অন্যান্য প্রযুক্তির, কাইস্ট তার একটা বিরাট অংশ অবদান সেখানে রেখেছে। না আমাদের দেশেও আমরা জানি আমাদের দেশে নানা রকম হতাশা আছে, কোনো একটা জায়গায় অন্তত আমাদের দেখাতে হবে যে হ্যাঁ আমরা করতে পারি, এবং সেটা হতে পারে শিক্ষা। শিক্ষাকে আমরা যদি দারুণভাবে গুরুত্ব দিই, যে আজ এখন যেটা চলছে ধরুন মোবাইল কোম্পানি, আমরা দেশে কতগুলো মোবাইল ব্যবহার করছি এবং সেখানে আমাদের কতটা ভ্যালু অ্যাডিশন আমরা করতে পারছি, প্রত্যেকটা মোবাইলের জন্য কি পরিমাণ টাকা আমাদের বাইরে যাচ্ছে, দেশে তো কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমরা বলছি যে হ্যাঁ আমরা ফোন করতে পারছি, কত সুবিধা, না পসিবলি উই ডু নট ডিজার্ভ, আমরা তো একটা ডিজার্ভ করি না। একটা দরিদ্র দেশ হিসাবে দরিদ্র যে কোনো সুযোগ সুবিধা পেলেই সেটাকে আমাদের ভোগ করতে হবে, ভোগ করার আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা এখনো নিজেদেরকে ওইভাবে যোগ্য করে গড়ে তুলতে পারিনি। সুতরাং আমার মনে হয় যে শিক্ষাকে আমাদের দারুণভাবে অগ্রাধিকার দিতে হবে এবং কার্যকর শিক্ষা এবং দেশের কনটেক্সটে আমাদের হতে পারে যতটা সম্পদ আছে সেই সম্পদকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এই ধরনের এক্সপার্টিস গড়ে তোলা এগুলো খুবই
গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, শিক্ষা অবশ্যই প্রত্যেক ধাপে আমাদের সেইটা করতে হবে আর কি। এবং সেটা হয়তো ধরেন প্রাথমিক লেভেলে যে ব্যক্তিতে এটা করতে হবে সেটা করার জন্য যে বিনিয়োগ দরকার সেটা সম্ভবত আমরা করতে পারবো না। কেমন এখন যারা প্রাথমিক লেভেলে কিংবা মাধ্যমিক লেভেলে যারা শিক্ষক আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে শিক্ষকতা করার যোগ্যতা এদের নাই, অন্যান্য চাকরি বাকরি পাওয়া যায়নি সুতরাং শিক্ষকতা এসেছে। কিন্তু এই প্রফেশনটা তো এরকম না, একজন শিক্ষক যখন ছাত্রের সামনে দাঁড়ায় সেটা রোল মডেল হিসাবেও দাঁড়ায়, কিন্তু আসলে আমাদের শিক্ষকরা কি ওই লেভেলে আছে কিনা সেটা নাই। সুতরাং এটার জন্য যে জিনিসগুলো করা যেতে পারে, ইনফ্যাক্ট আমরা সেটা করছি। আমরা বাংলাদেশে গণিতের অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড এগুলো আমরা সূচনা করেছি। এটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে যে শিক্ষকটা ছাত্রের সামনে কোন রকম রোল মডেল না, কোন কিছু শেখাতে পারছে না, কিন্তু আমরা একটা সুস্থ প্রতিযোগিতা ছাত্রদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি এবং তরুণ বয়সে অল্প বয়সে কেউ দ্বিতীয় হতে চায় না। যদি একটা ভালো প্রতিযোগিতা আমরা আয়োজন করতে পারি, প্রতিটা বিষয়ে যদি আমরা আয়োজন করতে পারি, হতে পারে সেটা ভাষা, হতে পারে বিজ্ঞানের বিভিন্ন বিষয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিভিন্ন বিষয়ে যদি আমরা একেবারে নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত যদি অলিম্পিয়াড ঠিক যেভাবে স্পোর্টস কম্পিটিশন হয় সারা দেশে প্রত্যেকটা স্কুলের থেকে শুরু করে উপজেলা লেভেলে, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে এবং ন্যাশনাল লেভেলে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করে থাকি ঘটা করে এবং ওই দিন আমরা স্কুলও বন্ধ রাখি। আমাদের সিমিলারলি এরকম হতে পারে যে বিভিন্ন বিষয়ে আমরা অলিম্পিয়াড করব, কেমন একদম নিচের লেভেলের থেকে তুলে আনব, বাচ্চাদের যে আগ্রহ উৎসাহ সেটাকে দারুণভাবে ব্যবহার করব না, যাতে তারা নাকি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে, সেটা আমাদের হতে পারে আর কি। যেমন আমাদের পর্যাপ্ত ভালো শিক্ষকের অভাব বিশেষ করে গ্রামাঞ্চলে। একসময় ধরেন 60-এর দশকে কিংবা 70-এর দশকে শুরুতেও গ্রামাঞ্চলের থেকে অনেক ছেলে মেয়ে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ত, এখন কিন্তু সেই সুযোগটা নাই, এখন সেই সুযোগটা নাই মোটেই। কিন্তু তাহলে ওখান থেকে ওখানে যে সমস্ত মেধা লুকিয়ে আছে তাদেরকে আমরা কিভাবে ট্র্যাপ করবো, তাই না? একটা পদ্ধতি থাকা দরকার। সহসাই আমরা এই শিক্ষকদের চাকরি বাতিল করতে পারবো না, তারা ওখানেই থাকবে যতক্ষণ অবসরে তারা না যান। কিন্তু এই সময়টা আমাদের শিক্ষা ব্যবস্থা আরো নিচে নেমে যাবে সেটা তো আমরা সেটা কাঙ্ক্ষিত না মোটেই। আমরা যেটা করতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থাতেও এই তথ্য প্রযুক্তির যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা সেখানে নিয়ে যেতে পারি, যেমন কম্পিউটার এইডেড লার্নিং প্যাকেজ, সেগুলো সুন্দর করে দেশের জন্য তৈরি করে, খুব ভালো করে তৈরি করে আমরা গ্রামের স্কুলগুলোতেও পাঠাতে পারি।
এটা তো অনেক সময় লাগবে এবং তারপরে প্রাইমারি পরে আপনি কলেজে নাকি কারিকুলাম বা সিস্টেম এগুলি বদলানোর চিন্তা করছেন, আপনার হাতে যদি ক্ষমতা থাকতো আপনি বদলাতেন?
হ্যাঁ, সেগুলো তো অবশ্যই করতাম। যেমন আমি মনে করি যে আমাদের যে SSC এবং HSC পরীক্ষা হয় এই পরীক্ষার মাধ্যমে আমরা যথেষ্ট ভালো মূল্যায়ন করতে পারি না, যথেষ্ট কোয়ালিটি প্রশ্নও করি না আমরা, তারপরে মূল্যায়ন পদ্ধতিতে অনেক ঝামেলা রয়ে গেছে। সবচেয়ে বড় একটা ই হয়েছে যে আমরা যে GPA পদ্ধতিতে এসেছি এটা আমাদের জন্য একটা মারাত্মক ঋণাত্মক একটা প্রভাব ফেলেছে, কারণ গণিতের মতো বিষয়ে 80 নম্বর পেলেই সর্বোচ্চ গ্রেড পাওয়া যাবে, 80 নম্বর পাওয়ার জন্য খুব বেশি জানতে হয় না আর কি। এবং আমাদের ইফেক্টিভ লেভেলটা নিচে নেমে গেছে, উই শুড নট হ্যাভ ডান ইট। কারণ শিক্ষা আমাদের দেশে কোন রকম একটা ইভেন্টই না, শিক্ষা নিয়ে কোন রকম ইভেন্ট করা যাচ্ছে না। বলেন মানে শিক্ষা অর্জন করে কে কখন হিরো হয়েছে বাংলাদেশে? অনেক আগে তো অন্তত ছেলে পেলেদের দেখাতো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে না, গর্বিত প্যারেন্টসদের দেখিয়েছে, টিচারদের দেখিয়েছে, এখন সেই সুযোগই নেই। এবং বাংলাদেশে যে কোনো মানুষকে বলবেন, আজকাল আমি দেখি খুব সকালে বাবা মা দুজনে ছোট্ট একটা শিশুকে নিয়ে যায় আবাহনীর ক্রিকেট স্টেডিয়ামে খেলানোর জন্য, খেললে অন্তত পক্ষে হিরো হওয়ার সম্ভাবনা আছে, পড়ালেখা করে নাই বাংলাদেশে। সুতরাং শিক্ষার গুরুত্ব দারুণ ভাবে কমে যাচ্ছে, এটাকে উঠিয়ে আনতে হলে আমাদের বিভিন্ন রকম ইভেন্ট তৈরি করতে হবে শিক্ষার চারপাশে।
তারপরে কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, ধরুন আপনি যদি একটা টেকনোলজিক্যালি লিটারেট একটা সমাজ করতে চান, তাহলে আমাদের দেশে তো এখন সবচেয়ে চূড়াই হচ্ছে বুয়েট, এবং আশেপাশে এখন কয়েকটা ইনস্টিটিউট হয়েছে, বোধহয় খুলনা, রাজশাহী, চিড়াগাঁ, মাঝখানে আরো অনেক ইনস্টিটিউট দরকার। এটার ইকুইপমেন্ট হবে আগে সিআইটির মতো
এখন আমাদের দেশে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো আছে। পলিটেকনিকে এরকম মানে কম্পিউটারের উপর কোর্স রয়েছে এবং কম্পিউটার বিভাগও আছে অনেকগুলো পলিটেকনিকে, সেখান থেকে তারা পড়ালেখা করতে পারে। তবে যেহেতু আমাদের গুণগত মান, যারা শিক্ষকতা করবেন তাদের মান, তাদের দক্ষতা, সেখানে আমাদের দুর্বলতা আছে, সুতরাং সেই দুর্বলতা তো কাটাতে হবে।
একটা সমস্যা মনে হচ্ছে যে আমাদের বললেন 15 কোটি মানুষ, এবং সেখানে ধরেন যদি এই নতুন প্রযুক্তিতে মানুষ শিক্ষিত হতে চায় এবং ভালো আয় এবং রোজগার এবং দেশের জন্য যদি কাজ করতে চায়, তাহলে সেটার সুযোগ খুব অল্প কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ। এবং মাঝারি মাঝারি ছাত্রদের, মাঝারি জনসাধারণকে ধরার জন্য আমাদের একটা ব্যবস্থা দরকার।
আমার ধারণা 20-25টা পলিটেকনিক হবে আমাদের দেশে। আমাদের দেশে একটা বড় সমস্যা হয়েছে যে তথ্য প্রযুক্তির ব্যবসায় যেভাবে অগ্রগতি হওয়া উচিত ছিল সেটা হয়নি। আমাদের দেশের সফটওয়্যার এখনো বাইরের থেকে তৈরি করা হয়। আমাদের দেশের সফটওয়্যার কি কি কারণে নাকি এটা বাইরের থেকেই ডেভেলপ করতে হবে, কিন্তু আমাদের দেশে এখন যে জনবল আছে অনেকেই সেটা তৈরি করার সামর্থ্য রাখে। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের যারা পেশাজীবী ব্যবসায়ী তারা জাস্ট এটাকে করতে পারছেন। ওনারা বলেন যে আমাদের দেশের ছেলে মেয়েদের দক্ষতা কম, দক্ষতা কম, কিন্তু আমি জানি অল্প হলেও আমাদের শুধু বুয়েটের না, শাহজালাল ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মেয়ে পাশ করার আগেও তো মাইক্রোসফটের মতো অর্গানাইজেশনে গুগলে চাকরি পেয়েছে, সুতরাং ওই দক্ষতাটা আছে। কিন্তু এদেরকে নিয়ে যে একসঙ্গে করে একটা সফটওয়্যার তৈরি করার যে স্কিলটা, যে দক্ষতা, ব্যবসায়িক দক্ষতা, সেটা আমার মনে হয় অভাব আছে আর কি। শুধু ওটাই না, আমার মনে হয় এর সাথে এই দেশপ্রেমের বিষয়টাও আছে যে আমি আমার দেশের ছেলেদের দিয়ে করাবো, দেশের জিনিস করাবো, যারা করাবেন তাদের ওই রকম একটা আগ্রহ থাকতে হবে, ঠিক আছে আমাদের দেশের ছেলেমেয়েরা এই কাজটা করবে। এখনো ইন্ডিয়ার থেকে যে সমস্ত সফটওয়্যার আমাদের দেশে আসে তার অনেকেই অতীব সাধারণ মানের প্রোগ্রামারদের তৈরি, কিন্তু তাদেরকে যারা পরিচালনা করছে, ম্যানেজ করছে, তাদের ওই ম্যানেজমেন্টের কোয়ালিটিটা আছে আর কি। আনফরচুনেটলি আমাদের দেশে সেটার অভাব মনে হচ্ছে আর কি।
আচ্ছা, আপনি 20 বছর পরে যদি বাংলাদেশ দেখেন, আপনি বিশেষ করে প্রযুক্তির ব্যাপারে কি কি চিত্র আপনার মনে ভাসে, কি হবে মনে
হয়? হ্যাঁ, আমি তো খুবই আশা করব যে বাংলাদেশ একটা প্রযুক্তি নির্ভর দেশ হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। আমরা জানি যে আমাদের ভূখণ্ড খুবই সামান্য, এটা এমন হতে পারে অস্ট্রেলিয়ার প্রায় 100 গুণ ছোট, কিন্তু জনসংখ্যা আমাদের 7 গুণ বেশি। এমত অবস্থায় প্রযুক্তির কোন বিকল্প নাই, আমাদেরকে অবশ্যই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উপর নির্ভর করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, এর কোন বিকল্প নেই।
আর আপনি যদি পাশ্চাত্য দেশের কথা ভাবেন, বিশ বছর পরে বা পঞ্চাশ বছর পরে আরেকটু কল্পনা করতে আপনার সাহায্য করবে, পঞ্চাশ বছর পরে আমাদের জীবন কিরকম পরিবর্তিত মনে হবে আপনার মনে হয়, বিশেষ করে এই এই কম্পিউটিং এর জন্য? কম্পিউটিং
প্রথমত মানে বাংলাদেশ থেকে এখনো আমরা পৃথিবীতে কোনোভাবে নাড়া দিতে পারছি না, সুতরাং আমরা অনেকটা গড্ডালিকা প্রবাহের মতো বিভিন্ন দেশ আমাদের উপরে যেটা ফোর্স করে সেই প্রযুক্তি আমাদেরকে গ্রহণ করতে হয়, আমাদের কোনো বিকল্প থাকে না। তবে গত এক দশকে পৃথিবীতে মোরালের যে ধস নেমেছে তা সত্যি খুবই দুর্ভাগ্যজনক আর কি, না যে পৃথিবীতে যে বিশৃঙ্খলাগুলো, অনাকাঙ্ক্ষিত যুদ্ধ, না সেগুলো আসলে আমাদের নৈতিক অবস্থানটাকে খুবই খুবই দুর্বল করে ফেলেছে আর কি, না খুবই দুর্বল করে ফেলেছে। তো হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের মানব সভ্যতার অনেক উন্নতি হবে। আমরা এর আগে যে বিপ্লবগুলো দেখেছি সেগুলো মানুষের, সাধারণ মানুষের জীবনে অবদান রাখতে শত শত বছর লেগেছে, কিন্তু তথ্য প্রযুক্তিতে কিন্তু তা লাগেনি আর কি। অবিশ্বাস্য দ্রুততা এটা হয়েছে, যেমন বিল গেটস অত্যন্ত অল্প সময়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষের রূপান্তর হয়েছেন। অন্য দুনিয়া থাকছে, অন্য দুনিয়া থাকছে, হ্যাঁ,
এবং এর ফলে কিছু সামাজিক সমস্যা, লোকজন ইন্টারাক্ট করবে না, ভাইয়ের সাথে হাতে কথা বললেন না, আপনার যে কম্পিউটার প্রোগ্রামে ঢুকে গেলেন, তা সেরকম আপনার কি মনে হয় যে ভবিষ্যতে আমরা কম্পিউটার নিয়ে সময় কাটাবো, অন্যান্য মানুষের সাথে আর ইন্টারাকশন হবে না, এরকম এরকম একটা দুনিয়া আপনি ভাবতে পারেন যে যেখানে ভার্চুয়ালটাই আসল হয়ে গেল,
রিয়েল টাইম? হ্যাঁ, মানে সেরকমই তো, মানে এখনই অলরেডি দেখা যাচ্ছে যে আমরা খুব কাছাকাছি থেকেও মোবাইলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, পাশাপাশি রুমের থেকে, তাই না? এটা তো যখন নাকি মোবাইল ব্যবহার আরো সহজ হবে, যে শুধু আপনি আপনার একটু মুড পরিবর্তন করলেই কথাটা বলতে পারবেন না, হয়তো ওই যন্ত্রটা আপনাকে দারুণ ভাবে ধরতে হবে না, এরকম সময় তো এসে যাবে, তাই না? তখন আমাদের জীবনধারাটা সম্পূর্ণ বদলে যাবে আর কি, সামাজিকতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সামাজিকতা নষ্ট হয়ে যাবে। এগুলো নিয়ে অবশ্য উন্নত বিশ্বে তারা অনেক ভাবেন যে কোনটা মানবিক এবং কোনটা অমানবিক। যেমন আমরা জানি টেস্ট টিউব বেবি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিংবা প্রথম দিকে হার্টের অপারেশন নিয়ে হয়েছে যে মানুষটা নতুন আরেকজন মানুষ হয়ে যাবে কিনা, তার ঋণ ধারের কথা বলবে, এটা আমার ঋণ না, এই সমস্ত কথা বলবে কিনা, না ওই সমস্ত জিনিসগুলো নিশ্চয়ই আসবে। তবে এগুলো আমার মনে হয় সবল হতে পারবে না, টেকনোলজির কাছে আমরা ধরাশায়ী হয়ে যাবে মনে হচ্ছে আর কি, সব দিক
টেকনোলজিটাই মানুষকে, মানুষের বিবর্তন
ঠিক করে দেবে আর কি, আমরা মনে হয় পারবো না আর কি। তারপরে আমরা জানি যে আমরা যে কম্পিউটার তৈরি করছি তার সীমাবদ্ধতা সম্পর্কে আমরা জানি, এবং আমাদের মানুষের মস্তিষ্কের যে সমস্ত ক্যাপাবিলিটি গুলো আছে, যেগুলো এখনো আমরা কম্পিউটারে প্রবিষ্ট করতে পারছি না সাকসেসফুলি, এই যেন আমার বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিংস লাইক দ্যাট আমরা এগুলো বলি, তো আমাদের মস্তিষ্কে তথ্যগুলো অনেক বেশি ভালোভাবে সাজানো আছে, যেখানে সার্চ প্রক্রিয়া খুবই দ্রুত। আমাদের বর্তমান কম্পিউটার দিয়ে সার্চ প্রক্রিয়াটা অত দ্রুত না, যদিও এর কম্পিউটিং স্কিল দ্রুততা অনেক বেশি। ধরেন যে দ্রুততা এখন আমাদের তৈরি কম্পিউটার, যে দ্রুততা যে কোনো কাজ সম্পাদন করতে পারে, হিউম্যান ব্রেন ঠিক ওই দ্রুততায় পারে না। তারপরে হিউম্যান ব্রেনের যে মেমোরি সাইজ, তার থেকে এখন কম্পিউটার মেমোরি সাইজ বেশি হয়ে গেছে, কিন্তু এর অর্গানাইজেশন খুবই খুবই উন্নত মানের। সুতরাং আপনি দেখেন যে কোনো একটা তথ্য, অনেক আগের তথ্য, অনেক আগের তথ্য হলে হয়তো আপনার একটু সময় লাগবে, কিন্তু আলটিমেটলি বিভিন্ন ভাবে হয়তো আরেকজনের নাম শুনলে আপনার মনে হয়ে যাবে, অত্যন্ত স্ক্যাস ইনফরমেশনের মধ্য থেকে আমরা বের করে ফেলতে পারি জিনিসগুলো, কিন্তু কম্পিউটার দিয়ে এখন আমরা ঠিক ওইভাবে পারি না। কম্পিউটারে একটা নাম বললে আপনার সাথে সাথে বুঝে ফেলেন এটা মানুষের নাম, সাথে সাথে বুঝে ফেলেন কোন দেশের মানুষের নাম হতে পারে, কোন সোসাইটিতে কোথায় আপনার সাথে তার দেখা হতে পারে। কম্পিউটার গুলোতে এত দ্রুত পায় মানে এত অর্গানাইজড হইতে চেষ্টা করতে পারে না। একটা নাম দিলে কম্পিউটার বুঝতে পারবে না এটা প্ল্যান্টের নাম না অ্যানিমেলের নাম না মানুষের নাম না, ইট উইল টেক টাইম না টু ডিসাইড, কিন্তু আমরা তো খুব দ্রুত তা সেটা পারি করতে। আমাদের দেশের যদি উন্নতি করতে হয় এত ছোট ভূখণ্ডে এত বেশি মানুষ নিয়ে যদি আমাদেরকে অগ্রগতি করতে হয় তাহলে অবশ্যই সেটা শিক্ষার মাধ্যমে হতে হবে, অন্য কোন মাধ্যমেই হবে না। আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ অধ্যাপক কায়কোবাদের সাথে সময় কাটালাম। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@hotmail.com এবং bangla@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমরা আজকে কোনো গান শোনাতে পারিনি, সেজন্য আমরা দুঃখিত। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধু, যাবার আগে আপনাদের মনে করিয়ে দেই যে আগামী 5ই জুলাই বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার বাৎসরিক বাংলাদেশ নাইট অনুষ্ঠিত হবে হেলেনিক ক্লাব বোর্ডনে। টিকিটের দাম পূর্ণবয়স্কদের জন্য $35 করে এবং বাচ্চাদের জন্য $25। এটা সম্বন্ধে আরো তথ্যাদি জানতে হলে যোগাযোগ করুন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মাসুম মাহমুদের সাথে। তার টেলিফোন নাম্বার হচ্ছে 0401226669। আশা করি এই বাংলাদেশ নাইটে আপনারা উপস্থিত থাকতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।